বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশ نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইসলাম ও শিশু অধিকার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
শিশুরা হচ্ছে সমাজের সবচেয়ে দুর্বল অংশ। তারা নানা সমস্যা ও সংকটে জর্জরিত। অনেক সমাজেই এখনও শিশুদের উপর কঠিন কাজ চাপিয়ে দেওয়া হয়, শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়, শিক্ষা থেকে বঞ্চিত করা হয়। এছাড়া শিশুদের উপর যৌন নিপীড়নের ঘটনাও একেবারে কম ঘটে না। শিশুদের নানা অধিকারের মধ্যে একটি হচ্ছে কঠিন কাজগুলো তারা করবে না, কারণ এ ধরনের কাজ তাদের জন্য ক্ষতিকর। আজকের আসরে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
কাজ হচ্ছে মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। জীবনযাপনের জন্য কম বেশি কাজ সবাইকেই করতে হয়। এ কারণে শিশুদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদেরকেও কাজের সঙ্গে পরিচিত করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। আসলে শিশু শ্রম ও শিশুর কাজ এক নয়। যে কাজ শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক বিকাশকে ক্ষতিগ্রস্ত করে সেটাই শিশু শ্রম। কিন্তু শিশু তার নিজের ও পরিবারের প্রয়োজনে কিছু কাজ করতেই পারে, কারণ শিশুকে কাজ শেখার সুযোগ দিতে হবে, এটিও তার অধিকারেরই অংশ। স্বাধীনভাবে বাঁচতে এবং সমাজে সফল মানুষ হতে হলে শিশু কিশোরদেরকেও নানা কাজে পারদর্শী হয়ে উঠতে হবে। তবে মনে রাখতে হবে, শিশুদেরকে এমন কোনো কঠিন কাজে জড়ানো যাবে না যা তার শরীর ও মনের জন্য ক্ষতিকর। শিশু অধিকার সনদেও শিশুকে কঠিন কাজে নিয়োগ করাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরপরও অনেক দেশেই শিশুদেরকে কঠিন কাজে ব্যবহার করা হচ্ছে।
উন্নয়নশীল দেশগুলোতে এখন ব্যাপক সংখ্যায় শিশু শ্রমিক রয়েছে। শিশু শ্রমিক বলতে সাধারণত সেই সব শিশুকে বোঝায় যারা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও বলছে, 14 বছরের কম বয়সী ছেলেমেয়েরা যখন বাধ্যতামূলকভাবে বা স্বেচ্ছায় নিজের ও পরিবারের দায়িত্ব পালনের জন্য আয় উপার্জনমূলক কাজে নিয়োজিত থাকে, তখন তাকে শিশু শ্রমিক বলা হয়। বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলোর শিশুরা গৃহকর্মী, পরিবহনের হেল্পার, খোলা বাজার এলাকায় কুলি, হোটেল রেস্টুরেন্ট বয়, খেলনা ও চকলেট বিক্রেতা, দৈনিক পত্রিকা, ফুল ও সস্তা খাবার বিক্রেতা, শহরের যানজটে থেমে যাওয়া ধনীদের গাড়ির ক্লিনার হিসেবে কাজ করে। এ ধরনের কাজের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই শিশু শ্রমিকরা স্কুলে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয় এবং শিশুকাল উপভোগ করতে পারে না। এর ফলে শিশু শ্রমিকদের মনস্তাত্ত্বিক ও শারীরিক সুস্থতা বিপন্ন হয়।
বিশ্বের অনেক দেশ ও প্রতিষ্ঠানেই শিশু শ্রমকে এক ধরনের ঔপনিবেশিক তৎপরতা হিসেবে গণ্য করা হয়। তবে অনেক দেশেই শিশু শ্রমের বিষয়ে সুস্পষ্ট আইন না থাকায় এবং সমাজ ও রাষ্ট্রের পক্ষ থেকে উপযুক্ত পরিকল্পনা গ্রহণ না করার কারণে শিশুরা অনুপযুক্ত স্থান ও কর্মক্ষেত্রে অতি সামান্য অর্থের বিনিময়ে দীর্ঘ সময় ধরে কাজ করতে বাধ্য হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলওর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে 5-14 বছর বয়সী 25 কোটি শিশু শ্রমিক রয়েছে। এর মধ্যে 12 কোটি শিশু ফুল টাইম কাজ করে। শিশু শ্রমিকদের মধ্যে 41% উত্তর আফ্রিকা এবং 21% এশিয়া ও ল্যাটিন আমেরিকার দেশগুলোতে বাস করে।
শিশু শ্রমিকদের জন্য মানসম্পন্ন খাদ্য ও সুচিকিৎসার ব্যবস্থা নেই। এছাড়া তাদেরকে মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজও করতে হয়। পেশাদার অপরাধীরা এসব শিশুকে সহজেই নানা অপরাধে জড়িয়ে ফেলতে পারে। পেশাদার অপরাধীরা শিশুদেরকে চুরি, মাদকদ্রব্য বিতরণ ও পতিতাবৃত্তির মতো ঘৃণ্য কাজে নিযুক্ত করে। অর্থের বিনিময়ে শিশুদের পাচারের ঘটনাও ঘটে। এসব শিশু অনেক ক্ষেত্রেই অপরাধীদের হাতে জিম্মি হয়ে পড়ছে। হাত বদল হতে হতে তারা এক ধরনের পণ্যে পরিণত হয়। অনেক শিশু শিক্ষা ও প্রশিক্ষণ থেকে পুরোপুরি বঞ্চিত হওয়ার কারণে সারা জীবন তাদেরকে শ্রম ও বঞ্চনার মধ্যেই কাটাতে হয়। অনুপযুক্ত কাজে নিযুক্ত হয় অনেক শিশু অকালে প্রাণ হারাচ্ছে অথবা পঙ্গু হয়ে যাচ্ছে।
শিশু শ্রমিকরা সাধারণত মায়া মমতা ও ভালোবাসা থেকে বঞ্চিত। বেশিরভাগ ক্ষেত্রেই তারা রুক্ষ ও অসদাচরণের সম্মুখীন হয়ে থাকে। এ কারণে তাদের মধ্যে নিজের অজান্তেই চাপা ক্ষোভ ও হতাশা দেখা দেয় এবং বড় হওয়ার পর তাদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা থাকে। শিশুরা নানা কারণে কাজে যোগ দিতে বাধ্য হয়। এর মধ্যে দারিদ্র, বাস্তুচ্যুতি, নিরক্ষরতা ও মাতৃ পিতৃহীনতা অন্যতম। জাতিসংঘ মানবাধিকার কমিশনের গবেষণায় দেখা গেছে, শিশুদের কাজে যোগ দেওয়ার প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক অসচ্ছলতা। আর্থিক অসচ্ছলতার কারণে বাবা মা ও অভিভাবকরা তাদের শিশুদেরকে কঠিন কাজে দিতে বাধ্য হন। অনেক অভিভাবক ধোঁকা খান। যারা কাজে নেন তাদের কেউ কেউ আবার বাবা মা বা অভিভাবকের সরলতাকে অপব্যবহার করে শিশুকে নিয়ে কঠিন কাজে নিয়োগ করেন।
আন্তর্জাতিক শিশু অধিকার কনভেনশনের 32 নম্বর ধারায় বলা হয়েছে, যেসব কাজ শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক বিকাশকে ক্ষতিগ্রস্ত করে সেসব কাজ শিশুকে দিয়ে করানো যাবে না। শিশুর আয়ের উপর নির্ভরশীল নয় এমন অনেক পরিবারও অজ্ঞতা ও হতাশার কারণে তাদের শিশুদেরকে কাজে দিচ্ছেন। এসব পরিবারকে সচেতন করে তুলতে হবে, তাদেরকে বোঝাতে হবে শিশুকে কাজে দেওয়ার মাধ্যমে তারা সাময়িকভাবে লাভবান হলেও দীর্ঘমেয়াদে ক্ষতির শিকার হচ্ছে, তাদের আদরের সন্তান চিরতরে সমাজ থেকে পিছিয়ে পড়ছে। আর একান্তই যদি কোনো পরিবারকে শিশুর আয়ের উপর চলতেই হয়, তাহলে সেই পরিবারকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিতে হবে।
তো শ্রোতা বন্ধুরা, অদূর ভবিষ্যতে শিশু শ্রম নিরসন হবে, এ প্রত্যাশায় ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানেই শেষ করছি। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাব, এই প্রত্যাশা রইল।
আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সোনালি সময়,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের 19তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি বাবুল আখতার।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মাদকাসক্তি ও ড্রাগ আসক্তি কুড়ে কুড়ে খাচ্ছে বিশ্বের যুব সমাজের এক বিশেষ ও বিশাল অংশকে। এর কারণগুলো হল দারিদ্র, অজ্ঞতা, অসাধু বা মাফিয়া চক্র ও হতাশা বা উদাসীনতার মতো ধ্বংসাত্মক নানা দিক। মাদকাসক্তি বা মন্দের প্রতি আকর্ষণ কেড়ে নেই ভুক্তভোগী যুব সমাজের প্রফুল্লতা, আত্মবিশ্বাস ও সৃষ্টিশীলতা, এবং এর ধ্বংসাত্মক বিষক্রিয়ায় ওই যুবক বা যুবতীরা একসময় হয়ে পড়ে অসুস্থ ও অথর্ব বা সমাজের আগাছা ও পরগাছার মতোই মূল্যহীন এক বোঝা। মানসিক যন্ত্রণা ও অবসাদের শিকার হয়ে অবশেষে অকাল মৃত্যুই হয় এই শ্রেণীর যুব সমাজের পরিণতি। ভেঙে যায় অনেক পরিবার বা সংসার, এবং দেশের অর্থনীতি ও সংস্কৃতির জন্য বয়ে আনে অফুরন্ত ক্ষতি। মাদকাসক্ত যুবক বা যুবতী গোটা পরিবারের জন্য হয়ে পড়ে সম্মানহানির কারণ।
গবেষণায় দেখা গেছে, মাদকাসক্তির শুরুটা হয় ধূমপানের মতো কোনো কোনো বদভ্যাস থেকে, যা প্রথমে তরুণ বা যুব বয়সী কেউ শুরু করে এক ধরনের আনন্দ বা বিনোদন হিসেবে, কিন্তু পরবর্তীতে বেশি মাত্রায় ও বারবার নেশা উদ্রেককারী ওই বস্তু বা ওষুধ ব্যবহারের ফলে সেটা আসক্তিতে রূপ নেয়। প্রথম দিকে এইসব নেশাকর বস্তু অল্প পরিমাণে ব্যবহার করেই নেশার অনুভূতি পায় ব্যবহারকারীরা, কিন্তু পরবর্তীতে নেশাকর বস্তুর ডোজ বা মাত্রা বাড়িয়ে দিতে কিংবা খুব কম সময়ের মধ্যে সেসব বারবার ব্যবহার করতে তারা বাধ্য হয় শরীরের বর্ধিত চাহিদার কারণে। কিন্তু এ পর্যায়ে নেশা বা আসক্তি তীব্রতর হয়ে পড়ার কারণে তা থেকে মুক্ত হওয়াও বেশ কঠিন হয়ে পড়ে। অনেক যুবক বা যুবতী মাদকাসক্তির অজুহাত বা সাফাই দিতে গিয়ে বলে যে দৈনন্দিন জীবন বা জীবন গড়ার পথে নানা ধরনের ব্যর্থতা ও বঞ্চনার যন্ত্রণা ভুলে থাকার জন্যই তারা মাদকাসক্ত হয়েছে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ?
পরিবারের কোনো তরুণ সদস্য বা সন্তান যাতে মাদকাসক্তির শিকার না হয়, সেজন্য অভিভাবক বা বাবা মায়ের উচিত সন্তানের প্রতি স্নেহ মমতা ও যত্নশীলতায় যেন কোনো ঘাটতি না থাকে সে বিষয়ে সতর্ক ও সচেতন থাকা, এবং সন্তানকে বাস্তবতা ও নিজের ভালোমন্দ বোঝানোর জন্য নানাভাবে সক্রিয় হওয়া। ভালোবাসা ও মমতা দিয়ে সন্তানকে বসে রাখা যতটা সহজ, কড়া শাসনের মধ্যে রেখে বসে আনা সবসময় সব ধরনের সন্তানের জন্য সহজ নাও হতে পারে। পরীক্ষায় বা কোনো কাজে ব্যর্থতার জন্য সন্তানকে তিরস্কার করা ঠিক নয়, বরং পরীক্ষার আগেই তাকে উপযুক্ত শিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া এবং তাকে দিয়ে বারবার অনুশীলন করানো ও তার মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টির পদক্ষেপ নেওয়া জরুরি। যেসব শিশু শৈশবে বাবা মার আদর যথাযথভাবে পায়নি, তারা অনেক সময় খিটখিটে স্বভাবের হয়ে ওঠে, তাই তাদের ওই স্নেহের ঘাটতি মেটাতে হবে। নৈতিকতা, সদাচার ও ধৈর্য শেখানোর ভালো সময় হল কৈশোর। শৈশব ও কৈশোরে যা শেখানো হয় তা মানুষের মনে স্থায়ীভাবে গেঁথে যায়।
বেশিরভাগ মাদকাসক্তের বয়স 17-25 বছর, তবে মাদকাসক্তের মধ্যে 25 ঊর্ধ্ব বয়সীদের সংখ্যাও উল্লেখযোগ্য। শিক্ষিত বেকার যুবকদের অনেকেই চাকরি বা কর্মসংস্থানের অভাবে হতাশ হয়ে মাদকাসক্ত হচ্ছে। তরুণ ও যুব সমাজকে যেসব বিষয়ে আশাহীন করে এমন বক্তব্য তাদের শোনানো ঠিক নয়, বরং তাদেরকে নানাভাবে জীবন সম্পর্কে আশাবাদী করতে হবে। তাদেরকে বলতে হবে যে মানুষের সম্ভাবনার দিগন্ত অসীম, মহান আল্লাহর জগৎ অনেক বড়, তাই কেবল কোনো একবারে বা কয়েকবার একটি বিশেষ দিকের ব্যর্থতার জন্য হতাশ হওয়ার কোনো অর্থ নেই। বিশেষ কোনো চাকরি পাওয়া না গেলে ব্যবসার পথ সহ শত পথ খোলা আছে, যেমন নানা ধরনের খামার ও কৃষিকাজ ইত্যাদি। এটাও বোঝাতে হবে যে বৈধ যে কোনো কাজ করার মধ্যে কোনো অসম্মান নেই, বরং হালাল উপার্জন সবচেয়ে বড় ইবাদত। যুব সমাজের সঙ্গে আচরণে তাদের প্রতি সম্মান দেখাতে হবে এবং তাদের স্বাধীনতা ও স্বনির্ভরতার চেতনাকে উৎসাহ যুগিয়ে যেতে হবে। আর এভাবে তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করা হলে তারা কোনো খারাপ কিছুর মধ্যে ডুবে থাকা বা মন্দের আশ্রয় নেওয়ার কথা ভাববে না।
বাবা মা বা অভিভাবক হিসেবে আপনি হতে পারেন আপনার কিশোর বা যুবক সন্তানের সবচেয়ে প্রিয় আর বিশ্বস্ত বন্ধু। অবসর সময়ে তার সঙ্গে আড্ডা দিন, খোঁজ খবর নিন তার লেখাপড়া আর সহপাঠীদের সম্পর্কে, মাঝে মাঝে তাকে নিয়ে ঘুরতে যান, তাহলে সে আপনার সঙ্গে সহজ হতে পারবে আর সবকিছু শেয়ার করতে পারবে। মানসিক কোনো ক্লান্তি বা হতাশা থাকলে মানসিক অবস্থার আলোকে পদক্ষেপ নিন। দৈহিক কিংবা মানসিক শাস্তি দেওয়া বা জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ মানসিক বিষণ্ণতা দূর করার জন্য শ্রেষ্ঠ পন্থা হল মানসিকভাবে বিষণ্ন ব্যক্তিকে সাময়িকভাবে বিজয়ী বা সঠিক চিন্তার অধিকারী বলে ভাবার সুযোগ দেয়া। এভাবে আপনি তার জন্য বিশ্বস্ত ও তার কল্যাণকামী হিসেবে বিবেচিত হবেন। এরপর সুসম্পর্ক প্রতিষ্ঠা হয়ে গেলে শান্তভাবে ও ধীরে ধীরে বাস্তবতার নানা দিক বুঝিয়ে তাকে সুস্থ করে তুলতে হবে। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালি সময় শীর্ষক আজকের আলোচনার ইতি টানছি এখানেই।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن هذا القرآن يهدي للتي هي أقوم
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের পর্ব। আশা করি সবাই ভালো আছেন। আজকের আসরে আমরা সূরা বাকারার 245 থেকে 248 নম্বর আয়াতের তর্জমা ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করব। এই সূরার 245তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
মান যাল লযী ইয়ুকরিদু আল্লাহা করদান হাসানান ফায়ুদাআফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন।
এমন কে আছে যে আল্লাহকে ঋণ প্রদান করবে, উত্তম ঋণ, যাতে আল্লাহ তার জন্য তার দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দিতে পারেন। আল্লাহ জীবিকা সংকুচিত করেন এবং তিনি তা সম্প্রসারিত করেন এবং তাঁরই নিকট তোমরা সবাই ফিরে যাবে।
পূর্ববর্তী আয়াতে জিহাদে অংশ নিতে মুমিনদের প্রতি আহ্বান জানানো হয়েছে। জিহাদের জন্য জীবন উৎসর্গ করা ছাড়াও জনগণের অর্থ সাহায্যের প্রয়োজন হয়, তাই এই আয়াতে মুমিনদেরকে আল্লাহর পথে অর্থ ব্যয় করতে উৎসাহিত করার জন্য বলা হয়েছে। আল্লাহর পথে অর্থ ব্যয় করার অর্থ হল আল্লাহকে উত্তম ঋণ দেয়া। অবশ্য আল্লাহকে ঋণ দেওয়া বলতে শুধু ধর্মযুদ্ধে অর্থ সাহায্য দেয়াকে বোঝায় না, একই সাথে সমাজের দরিদ্র ও বঞ্চিতদেরকে যে কোনো সাহায্য দেয়াও এ ঋণের অন্তর্ভুক্ত। আল্লাহ দুনিয়ায় ও পরকালে মানুষকে এর বিনিময়ে অনেক গুণ বেশি প্রতিদান দেবেন, কারণ আমাদের জীবিকার মালিক আল্লাহ। আর যা আমরা আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহ তা হিসাবে রাখবেন এবং সময় মতো এর প্রতিদান দেবেন।
এই আয়াতের শিক্ষণীয় কয়েকটি বিষয় হল, রিজিক বা জীবিকা আল্লাহর হাতে, এ কথাটি মনে রাখলে আল্লাহর পথে দান খয়রাত করা অনেক সহজ হয়ে যায়, কারণ আমরা যা দান করি আল্লাহর কাছ থেকে তার প্রতিদান পাব। এরপর 246 ও 247 নম্বর আয়াতে বলা হয়েছে,
أَلَمْ تَرَ إِلَى الْمَلَإِ مِنْ بَنِي إِسْرَائِيلَ مِنْ بَعْدِ مُوسَى إِذْ قَالُوا لِنَبِيٍّ لَهُمُ ابْعَثْ لَنَا مَلِكًا نُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم
তুমি কি মুসার পরবর্তী বনি ইসরাইল প্রধানদের দেখনি তারা নিজেদের নবীকে বলেছিল আমাদের জন্য একজন নেতা নিযুক্ত করো যাতে আমরা আল্লাহর পথে সংগ্রাম করতে পারি তিনি বললেন এমন তো হতে পারে যে যখন তোমাদেরকে যুদ্ধের আদেশ দেওয়া হবে তখন তোমরা যুদ্ধ করবে না তারা বলেছিল আমরা তো আমাদের বাড়িঘর ও সন্তানদের কাছ থেকে বিতাড়িত হয়েছে কাজেই আমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করব না এরপর যখন তাদেরকে যুদ্ধ করতে বলা হলো তখন তাদের অল্প সংখ্যক ছাড়া সবাই পৃষ্ঠ প্রদর্শন করল আল্লাহ অপরাধীদেরকে ভালোভাবেই জানেন বনী ইসরাইলদের নবী তাদেরকে বলেছিলেন আল্লাহ তালুতকে তোমাদের সর্দার করেছেন তারা বলল সে কিভাবে আমাদের উপর কর্তৃত্ব করবে যখন আমরা নিজেরাই শাসন কাজে তার চেয়ে বেশি যোগ্য এবং তার প্রচুর ধন সম্পদও নেই তিনি বললেন আল্লাহই তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং তিনি তাকে দৈহিক শক্তি ও জ্ঞানের দিক থেকে সমৃদ্ধ করেছেন আল্লাহ প্রাচুর্যময় ও প্রজ্ঞাময়
হযরত মুসা আলাইহিসসালামের যুগ শেষ হবার পর বনি ইসরায়েলিরা আরামায়েশ ও ভোগবিলাসে নিমগ্ন হয়ে পড়ে ফলে তাদের উপর পুনরায় তাগুত বা জালেম শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এবং তারা তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত হয় তাদের মধ্যে কেউ কেউ উদ্বাস্তুর জীবন থেকে মুক্তি পেতে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় আর এ লক্ষ্যে তারা তৎকালীন নবীর কাছে তাদের জন্য এমন এক নেতা নির্বাচনের আহ্বান জানায় যে নেতার নেতৃত্বে তারা তাগুতি শাসনের বিরুদ্ধে যুদ্ধ করবে যদিও ওই নবী বনি ইসরায়েলিদের অতীত আচরণের আলোকে এটা জানতেন যে ইহুদিরা যুদ্ধ সংগ্রাম করার মতো লোক নয় তবুও তাদের অজুহাত তোলার পথ বন্ধের জন্য তালুত নামের এক দরিদ্র অখ্যাত রাখালকে তাদের সেনা অধিনায়ক করেন বনি ইসরায়েলিরা ভেবেছিল জাতির একজন উচ্চপদস্থ ব্যক্তিকে এ পদে নিয়োগ করা হবে কিন্তু তাদের সে আশা পূর্ণ না হয় তারা তালুতের সেনাপতিত্ব মেনে নেয়নি এমনকি তারা তালুতের চেয়ে নিজেদেরকে যোগ্য বলে দাবি করে অথচ যুদ্ধের জন্য উপযুক্ত প্রশিক্ষণ ও শারীরিক শক্তির দিক থেকে তালুত অন্যদের চেয়ে বেশি যোগ্য ছিল আর এ কারণেই আল্লাহ তাকে সেনাপতি পদে মনোনীত করেন
এ আয়াতে আমাদের জন্য যা শিক্ষণীয় তার সারসংক্ষেপ হল প্রথমত নিজের পরিবার বা দেশ রক্ষার জন্য সংগ্রাম আল্লাহর পথে জিহাদ হিসেবে বিবেচিত হয় দ্বিতীয়ত ধর্ম রাজনীতি থেকে পৃথক নয় ইতিহাসের দীর্ঘ পরিক্রমায় আল্লাহর নবীরা মানুষকে অত্যাচারী শাসকদের নিপীড়ন থেকে মুক্ত করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন তৃতীয়ত দায়িত্ব পালনের সঠিক মানদণ্ড হল শারীরিক ও জ্ঞানগত যোগ্যতা অর্থবিত্ত বংশগৌরব বা পদ নয় এর পরের আয়াত অর্থাৎ ২৪৮তম আয়াতে আল্লাহ পাক বলেছেন
وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين.
بني إسرائيل দেরকে তাদের নবী আরো বললেন, তালুতের নেতৃত্বের চিহ্ন হলো এই যে তোমাদের কাছে একটা সিন্ধুক আসবে, যাতে থাকবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনের প্রশান্তি, আর তাতে থাকবে মোসা, হারুন এবং তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্ধুকটিকে বয়ে আনবে ফেরেশতারা। তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে এতে তোমাদের জন্য নিশ্চিতই পরিপূর্ণ নিদর্শন রয়েছে।
যখন অবাধ্য ও একগুয়ে বনি ইসরায়েলিরা তালুতের নেতৃত্ব মেনে নিতে রাজি হল না, তখন তাদের নবী ইহুদিদেরকে আল্লাহর নির্দেশ মানতে বাধ্য করার জন্য বললেন, জেনে রাখো আল্লাহ বনি ইসরায়েলের পবিত্র সিন্ধুককে তালুতের মাধ্যমে তোমাদের কাছে ফিরিয়ে আনবেন। এটা হল সেই সিন্ধুক বা বাক্স যাতে হজরত মুসা আলাইহিসাল্লামের মা নবজাতক মুসাকে রেখেছিলেন এবং আল্লাহর নির্দেশে তা নীল দরিয়ায় ভাসিয়ে দিয়েছিলেন। এভাবে আল্লাহ মুসাকে ফেরাউনের সেনাদের হাত থেকে রক্ষা করেন। এরপর শিশু মুসা ফেরাউনের কাছে পৌঁছুলে ফেরাউন ও তার স্ত্রীর হৃদয়ে মুসার প্রতি এত ভালোবাসা জন্মায় যে তারা মুসাকে নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করে। এই সিন্ধুকটিকে ফেরাউনের দরবারে রাখা হতো এবং মুসা আলাইহিসাল্লাম যখন নবুয়ত লাভ করেন তখন তাতে তাওরাত গ্রন্থ রাখা হয়। মুসা আলাইহিসাল্লামের মৃত্যুর সময় এতে তাঁর বর্ম ও অন্যান্য স্মৃতিচিহ্ন সংরক্ষণ করে তা বনি ইসরায়েলের কাছে রাখা হয়। ইহুদিদের কাছে এই গ্রন্থ অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হতো। যুদ্ধের সময় এই সিন্ধুককে অগ্রভাগে রাখা হতো যাতে সেনারা প্রশান্ত ও দৃঢ়চিত্তের অধিকারী হয়। কিন্তু সিন্ধুকটি শত্রুদের হস্তগত হয়, ইহুদিদের মধ্যে দুঃখ ও মর্মজ্বালা বিরাজ করছিল। অবশেষে তালুতের যুগে আল্লাহর সাহায্যের ফলে ওই সিন্ধুকটি পুনরায় ইহুদিদের কাছে ফিরে আসে।
সবশেষে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, আমরা যেন স্বদেশ ও নিজ ধর্ম রক্ষার জন্য জীবন ও সম্পদ ত্যাগ করতে দ্বিধান্বিত না হই, আর সমাজের নেতা নির্বাচনের জন্য আমরা যেন ব্যক্তির জ্ঞান ও যোগ্যতাকে সবসময় প্রাধান্য দেই, পার্থিব ও ক্ষণস্থায়ী বিষয়কে যেন এক্ষেত্রে প্রাধান্য না দেই। শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গ আল্লাহ কবুল করুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের আসর থেকে। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক আলোচনার এ সপ্তাহের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আজ আমরা হিজরি সপ্তম শতকের বিখ্যাত ইরানি দার্শনিক, ধর্মতাত্ত্বিক, বিজ্ঞানী, গণিতবিদ ও জ্যোতির্বিদ খাজা নাসিরউদ্দিন তুসি সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকছেন।
খাজা নাসিরউদ্দিন তুসি ইরানের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী ও পণ্ডিতদের অন্যতম। তিনি এই নামে বিখ্যাত হলেও তার আসল নাম হল মোহাম্মদ ইবনে হাসান জাহরুদি তুসি। তিনি জন্ম নিয়েছিলেন উত্তর পূর্ব ইরানের তুস শহরে
খ্রিস্টীয় 1201 সালের ফেব্রুয়ারি মাসে। খাজা নাসিরুদ্দিন তুসির কয়েকটি লেখায় তুস শহরকে তার জন্মস্থান হিসেবে উল্লেখ করা হলেও হামদুল্লাহ মোস্তফি সহ কোনো কোনো ইতিহাসবিদ বলেছেন খাজা নাসিরুদ্দিন তুসি আসলে ওয়ারশা নামক গ্রামের অধিবাসী ছিলেন। এই গ্রামটির অবস্থান ছিল জাহারুদ অঞ্চলের উপকণ্ঠে। যাই হোক, তার পূর্বপুরুষরা তুসে আসেন এবং এই তুসেই তার জন্ম হয়েছিল বলে তিনি তুসি নামে খ্যাত হন।
খাজা নাসিরুদ্দিন তুসির বাবার নাম ছিল মোহাম্মদ ইবনে হাসান। তিনি ছিলেন একজন ধর্মতাত্ত্বিক ও হাদিস বিশেষজ্ঞ। খাজা তার বাবার কাছেই কুরআন ও ধর্মতত্ত্ব সহ নানা শাস্ত্রের প্রাথমিক জ্ঞান অর্জন করেন, আর নিজের চাচা নুরুদ্দিন মোহাম্মদ ইবনে আলীর কাছে পড়েন হাদিস শাস্ত্র। এরপর তিনি যুক্তিবিদ্যা ও দর্শন পড়েন এবং ধর্মীয় শিক্ষা ও বিজ্ঞানের প্রচলিত নানা শাখায় ব্যাপক দক্ষতা অর্জন করেন। খাজা নাসিরুদ্দিন তুসি ক্যালকুলাস, জ্যামিতি ও অ্যালজাব্রাতেও দক্ষতা অর্জন করেন। সঙ্গীত শাস্ত্র আয়ত্ত করেছিলেন তিনি। এরপর তিনি যৌবনেই জন্মভূমি ছেড়ে চলে যান নিশাপুরে। খাজা সেখানে গণিত ও জ্যোতির্বিদ্যায়ও পারদর্শী হন। উত্তর পূর্ব ইরানে অবস্থিত প্রাচীন খোরাসানের অন্যতম প্রধান শহর নিশাপুর ছিল কয়েক শতক ধরে মুসলিম বিশ্বের জন্য জ্ঞান বিজ্ঞান চর্চার অন্যতম প্রধান কেন্দ্র। এই মহান মনীষীর জীবদ্দশায়ও নিশাপুরের সেই খ্যাতি বজায় ছিল।
খাজা নাসিরুদ্দিন তুসি নিশাপুরে অল্প কিছুকাল থেকে জ্ঞান বিজ্ঞানের বহু শাখায় পারদর্শী হন। গণিত, জ্যোতির্বিদ্যা ও ধর্মতত্ত্ব ছাড়াও আধ্যাত্মিক রহস্য, যুক্তিবিদ্যা, দর্শন, সাহিত্য ও চিকিৎসা বিজ্ঞানে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছিলেন খাজা নাসিরুদ্দিন তুসি। এছাড়াও তিনি গড়ে তুলেছিলেন অনেক জ্ঞানীগুণী ও বিজ্ঞানী। পণ্ডিত ও বিজ্ঞানীদের অনেকেই খাজা তুসিকে দার্শনিকদের প্রধান বলে অভিহিত করেছেন। খাজা নাসিরুদ্দিন তুসি ছিলেন অত্যন্ত বিনয়ী, ধৈর্যশীল, দয়ালু ও সুদর্শন। সুসংস্কৃতির বিকাশ ও দরিদ্রকে সহায়তার জন্য তিনি সম্ভাব্য সবকিছুই করতেন। খাঁটি ইসলাম তথা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের আদর্শ প্রচারের জন্য তিনি ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিলেন।
খাজা নাসিরুদ্দিন তুসি নিশাপুরে যখন পড়াশোনা শেষ করছিলেন তখন মঙ্গল হামলার শিকার হয় এই শহর। বর্বর মঙ্গলরা নিশাপুর ছাড়াও ইরানের শহরগুলোকে একে পর এক গুঁড়িয়ে দেয়। কেবল ইসমাইলি দুর্গগুলোই এই সর্বগ্রাসী মঙ্গল হামলাগুলোর সামনে রুখে দাঁড়িয়েছিল। এ সময় ইসমাইলি রাজা ছিলেন আলাউদ্দিন মুহাম্মদ, আর কুহেস্তানের গভর্নর ছিলেন নাসিরুদ্দিন মুহতাসাম। তিনি জ্ঞান ও বিজ্ঞানের বিস্তারে ব্যাপক উৎসাহ দিতেন এবং বিজ্ঞান গবেষণায় পৃষ্ঠপোষকতা করতেন। মুতাসাম খাজা নাসিরুদ্দিন তুসিকে কুহিস্তানে আসার আমন্ত্রণ জানান। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে খাজা নাসিরুদ্দিন এই আমন্ত্রণ গ্রহণ করেন। তিনি দীর্ঘকাল সেখানে থাকেন এবং এখানেই তিনি অধ্যয়নের পাশাপাশি কয়েকটি বইও লিখেছেন। তবে খাজার কয়েকটি লেখনী থেকে জানা যায় ইসমাইলি দুর্গগুলোতে থাকার সময় নানা কষ্ট ও দুর্ভোগের শিকার হয়েছিলেন এই মহান মনীষী, এবং তিনি অনিচ্ছা সত্ত্বেও
এইসব দুর্গে বসবাস করতে বাধ্য হয়েছিলেন।
এ সময় ইসমাইলি রাজা আলাউদ্দিন তার রাজ্যে খাজার উপস্থিতির কথা জানতে পারেন এবং তাকে রাজদরবারের সদস্য হওয়ার প্রস্তাব দেন। খাজা নাসিরউদ্দিন এই প্রস্তাব মেনে নেন। তিনি এখানে গণিত বিষয়ে কয়েকটি বই লিখেছিলেন। এই যুগে ইরানের শহরগুলো মঙ্গল হামলায় বিপর্যস্ত ও বিধ্বস্ত হয়েছিল। তারা জনগণের উপর নির্যাতন ও নিপীড়ন চালাচ্ছিল। মঙ্গলরা বাগদাদ ও ইসমাইলি দুর্গগুলো দখল করতে চেয়েছিল, আর এই লক্ষ্য অর্জন করতে মঙ্গল শাসক হালাকু খান এ অঞ্চলে 1,20,000 সেনার এক শক্তিশালী বাহিনী জড়ো করে।
প্রথমে কুহেস্তানের গভর্নর মোতাসাম মঙ্গল সেনাদের কাছে আত্মসমর্পণ করেন। এরপর হালাকু খান একের পর এক ইসমাইলি দুর্গ দখল করে। হালাকু খান এক দূত পাঠিয়ে ইসমাইলি রাজা রুকনউদ্দিন খোরশাকে আত্মসমর্পণ করতে বলে। অবশেষে তিনিও হালাকু খানের কাছে আত্মসমর্পণ করেন। হালাকু খান খাজা নাসিরউদ্দিন ও তাঁর পরিবার পরিজনের কোনো ক্ষতি করেনি, কারণ প্রথমত এ সময় চিকিৎসক হিসেবেও খাজা নাসিরউদ্দিন এবং তার সন্তানদেরও বেশ নাম ডাক ছিল। দ্বিতীয়ত, তারা গণহত্যা ঠেকানোর জন্য মঙ্গল সেনাদের কাছে আত্মসমর্পণ করতে ইসমাইলি রাজাকে অনুরোধ করেছিলেন। রাজাও তাদের পরামর্শেই আত্মসমর্পণ করেন।
বলা হয় হালাকু খান অত্যন্ত নিষ্ঠুর ও নির্দয় হওয়া সত্ত্বেও জ্ঞানবিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিল এবং রসায়ন ও জ্যোতির্বিদ্যা বিষয়ের জ্ঞান অর্জনে আগ্রহী ছিল। তাই হালাকু খাজা নাসিরউদ্দিনকে তার দরবারের সদস্য করে। নানা বিষয়ে, বিশেষ করে গণিত ও জ্যোতির্বিদ্যায় পাণ্ডিত্যের অধিকারী খাজা নাসিরউদ্দিন ছিলেন হালাকুর দরবারের প্রভাবশালী সদস্য। তিনি নানা গুরুত্বপূর্ণ বিষয়ে হালাকু খানকে পরামর্শ দিতেন। জ্ঞানবিজ্ঞানের ইতিহাস শীর্ষক বইয়ে জর্জ শার্টন লিখেছেন, খাজা নাসিরউদ্দিন তুসি হালাকু খানের উপর গভীর প্রভাব রেখেছিলেন। হালাকু সব গুরুত্বপূর্ণ বিষয়েই তুসির সঙ্গে সলা পরামর্শ করত, কারণ হালাকু নানা বিষয়ে তুসির ব্যাপক পাণ্ডিত্য সম্পর্কে সচেতন ছিল। খাজা নাসিরউদ্দিন তুসি সম্পর্কে আমরা আরও কথা বলব এই ধারাবাহিকের আগামী আসরে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
দর্পণ। শ্রোতাবন্ধুরা, মাদক পাচার ও এর ব্যবহার সারা বিশ্বের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যুব শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে বিশ্বের সব সরকারের জন্যই এটি বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য আন্তর্জাতিক মাদক দিবস পালন করা হয়। বিশ্বে, বিশেষ করে মধ্য এশিয়া ও ইউরোপে মাদকদ্রব্য পাচারের জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। কিন্তু 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর দেশটির সরকার মাদক পাচার ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। মাদক পাচার রোধ করতে গিয়ে সীমান্ত এলাকায় এ পর্যন্ত ইরানের নিরাপত্তা বাহিনীর বহু সদস্য সংঘর্ষে প্রাণ হারিয়েছে। বলা যায়, মধ্য এশিয়া ও ইউরোপের দেশগুলো মাদক বিরোধী অভিযানে ইরানের আত্মত্যাগ ও প্রচেষ্টার কাছে ঋণী। আজকের অনুষ্ঠানে আমরা মাদক বিরোধী অভিযানে ইরানের ভূমিকা নিয়ে আলোচনা করব। পরিবেশনায় রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। মাদক উৎপাদক পাচারকারী ব্যবসায়ী শ্রেণী এবং আন্তর্জাতিক অর্থনৈতিক মাফিয়া চক্র যতটা না লাভবান হচ্ছে তার চেয়ে বেশি ফায়দা লুটছে উন্নয়নশীল দেশগুলোর উপর আধিপত্য বিস্তারকারী বৃহৎ শক্তিগুলো। বৃহৎ শক্তিগুলো মাদককে তাদের লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সামাজিক ও রাজনৈতিক বিষয়ক বিশ্লেষকরা মনে করেন, সামরিক ও সাংস্কৃতিক আগ্রাসনের পাশাপাশি মাদকের বিস্তার ঘটিয়েও বৃহৎ শক্তিগুলো অন্য দেশ বা জাতিগুলোর নৈতিক চরিত্র ধ্বংস ও আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। এতে করে শুধু যে কয়েকটি দেশ বা নির্দিষ্ট অঞ্চলের সামাজিক শৃঙ্খলা ও পরিবেশ বিনষ্ট হচ্ছে তা নয়, একই সঙ্গে বিশ্বব্যাপী এর ধ্বংসাত্মক প্রভাব পড়ছে। মাদক পাচারকারী চক্র ও তাদের পেছনের মদতদাতা বৃহৎ শক্তিগুলোর প্রধান টার্গেট যুব সমাজকে ধ্বংস করা, যারা কিনা একটি দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখে। মাদকের ছোবলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে দেশগুলো, ফলে শিক্ষা, ক্রিয়া, সাংস্কৃতিক, সামাজিক প্রভৃতি ক্ষেত্রে যেমন পিছিয়ে পড়ে, তেমনি স্বাধীনতা ও নিরাপত্তাও চরমভাবে বিঘ্নিত হয়।
বিভিন্ন কারণে পশ্চিম এশিয়া এবং এর বাইরের দেশগুলোতে মাদকের ছড়াছড়ি। এ কারণে এ অঞ্চলের দেশগুলোর উচিত মাদক উৎপাদন, পাচার ও বিস্তার রোধে জোর প্রচেষ্টা চালানো, কারণ এক্ষেত্রে যে কোনো উদাসীনতা বা অবহেলা সমগ্র এ অঞ্চলে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। সবচেয়ে বেশি মাদক উৎপাদন হয় আফগানিস্তানে, ফলে প্রতিবেশী হিসেবে দুদিক থেকে ইরান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমত, আফগানিস্তানে উৎপাদিত মাদক ইউরোপে পাচারের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট হিসেবে ইরানের রুট ব্যবহৃত হয়, ফলে এসব মোকাবিলা করতে গিয়ে ইরানকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এবং এর পেছনে ইরানের বিপুল অর্থ ব্যয় হয়, আর প্রায়ই সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। ইরানের দ্বিতীয় ক্ষতি হচ্ছে, প্রতিবেশী হওয়ার কারণে এসব মাদকের একটি অংশ ইরানিদের, বিশেষ করে যুব শ্রেণীর হাতে পৌঁছে যাচ্ছে, যার ফলে যুব সমাজের একটি অংশ বিপথে যাচ্ছে।
এই অঞ্চলের দুটি প্রধান মাদক উৎপাদনকারী দেশের প্রতিবেশী হচ্ছে ইরান, ওই দুটি দেশ হচ্ছে আফগানিস্তান ও পাকিস্তান। তবে আফগানিস্তানে সবচেয়ে বেশি মাদক উৎপাদন হয়। এসব মাদক ইরান হয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে পৌঁছে যাচ্ছে। ভারতে উৎপাদিত মাদকও এদিক দিয়ে পাচার হয়। মাদক পাচার রোধ করতে গিয়ে গত 40 বছরে ইরানের 4,000-এর বেশি নিরাপত্তা কর্মী শহীদ হয়েছে। এছাড়া 12,000 ব্যক্তি আহত এবং বিপুল অর্থ এর পেছনে ব্যয় হয়েছে। গত বছর ইরানের নিরাপত্তা বাহিনী 950 টন বিভিন্ন ধরনের মাদক জব্দ করেছে, যা কিনা সারা বিশ্বে নজিরবিহীন। এভাবে মাদক পাচার রোধে ইরান নজিরবিহীন ভূমিকা পালন করে যাচ্ছে। নিজস্ব উদ্যোগে প্রচেষ্টা চালানো ছাড়াও ইরান প্রতিবেশী অন্য দেশেও সহযোগিতায় একটি গবেষণা কেন্দ্র স্থাপন করেছে, যাতে মাদক পাচার রোধে তথ্য বিনিময় করা যায়।
মাদকের ব্যবহার শুধু যে একটি পরিবার বা সমাজকে ধ্বংস করে দেয় তাই নয়, গোটা মানব সমাজকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। বিশ্বের বেশিরভাগ দেশ মাদকের ছোবলে ভয়াবহ সামাজিক সংকটে জর্জরিত। সরকারগুলো মাদক বিরোধী অভিযানে বিপুল অর্থ ব্যয় করলেও মাদক চোরাচালানিদের তৎপরতা আগের চেয়ে বেড়েছে। বিশ্বের প্রায় 3.5 কোটি মানুষ বর্তমানে মাদকাসক্ত এবং তাদের চিকিৎসার প্রয়োজন। গত 3 দশকের তুলনায় বর্তমানে মাদক বিরোধী অভিযানের গুরুত্ব বহুগুণে বেড়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 1987 সালের 26 জুন এ বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে একটি প্রস্তাব পাশ হয় যাতে মাদক পাচার ও নিয়ন্ত্রণ রোধে করণীয় বিষয়ে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাবে 4টি অনুচ্ছেদ রাখা হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মাদকের বিস্তার রোধ, যেসব জমিতে মাদকের চাষ হয় সেগুলো উচ্ছেদ করা, চোরা চালানের সঙ্গে জড়িত চক্রকে ধ্বংস করে দেওয়া এবং এ বিষয়ে সব দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়।
এক পরিসংখ্যানে দেখা গেছে, 2001 সালে আফগানিস্তান জবরদখল হওয়ার পর ওই দেশটি মাদক চাষ ও উৎপাদনের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে মাদক চাষের জন্য ব্যবহৃত জমির পরিমাণ 10 গুণ বেড়েছে। কোনো কোনো খবরে বলা হয়েছে, 2001 সালে আফগানিস্তানে আফিম উৎপাদিত হয়েছিল প্রায় 180 টন, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এটির উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে 9,000 টন। বাস্তবতা হচ্ছে, গত 3 দশক ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা ও যুদ্ধ সংঘাতের কারণে আফগানিস্তান মাদক উৎপাদনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এছাড়া ওই দেশটিতে মার্কিন উপস্থিতিও মাদক চাষে ভূমিকা রেখেছে, কেননা খোদ মার্কিন সেনারাও মাদক ব্যবসা থেকে মুনাফা লুটেছে বলে অভিযোগ রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, মার্কিন উপস্থিতির ফলে আফগানিস্তানে যে যুদ্ধ ও সহিংসতার ঘটনা ঘটেছে তার ফলে অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশটি পিছিয়ে পড়ায় অনেক মানুষ মাদকের দিকে ঝুঁকে পড়েছে। আফগানিস্তান সহ পশ্চিম এশিয়ায় সন্ত্রাসীদের প্রধান আয়ের উৎস মাদক ব্যবসা।
যাই হোক, আফগানিস্তানে মাদক উৎপাদন ও তা চোরাচালানের কারণে ইরান সহ অন্য দেশের সীমান্ত এলাকার নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। ইতালির সাংবাদিক আলেকজান্ডার স্কাতি বলেছেন, মাদক চোরাচালান রোধ সারা বিশ্বের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি এক্ষেত্রে ইরানের ভূমিকার ভূয়সী প্রশংসা করে ইরানের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। কেননা ইরান যদি মাদক পাচারের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিত, তাহলে ইউরোপ সহ বিশ্বের বহু দেশ মাদকে সয়লাভ হয়ে যেত।
শ্রোতা বন্ধুরা, বিশ্বজুড়ে মাদকের বিস্তারের ভয়াবহ পরিণতি এবং মাদক চোরাচালান রোধে ইরানের ভূমিকার বিষয়ে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
Thank you.